الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني চ্যানেল দর্শক শ্রোতা উপস্থিত হয়েছে আরেকবার মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান ওলি আল্লাহ এর শরণে। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমাদের এই অনুষ্ঠানের দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ পেশ করে আমাদের অনুষ্ঠানের আজকে শুরু করব। আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। এজন্য যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামত বরকাতুহুল আলিয়া আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি তার লিখিত রিসালা, যেটা দরুদ শরীফ পাঠ করার ফজিলতকে ঘিরে, তার নাম হচ্ছে জিয়াই দরুদুসালাম, এর মধ্যে একটি হাদিস শরীফ তিনি এভাবে লিখেছেন, প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, কেননা এই দরুদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য দান করুক, আমিন। আসুন মহব্বতের সাথে দর্শক আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওলি আল্লাহ এর শরণে, এই নাম শুনে আপনারা আর জানেন যে আমরা আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের বন্ধু বলা যেতে পারে। যারা দুনিয়াতে জীবন যাপন করার ক্ষেত্রে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে তাদের জীবন অতিবাহিত করেছেন, যার কারণে তারা আখিরাতে কামিয়াব করেছেন, পাশাপাশি দুনিয়াও তাদের কামিয়াব হয়েছে, তাদের জীবনী আলোচনা করার সৌভাগ্য আমাদের হয়ে থাকে। কারণ আল্লাহ পাক যে তাদের আলোচনা করার ব্যাপারে আল্লাহ পাক আমাদের অন্তরের মধ্যে যে তাদের মহব্বত আলহামদুলিল্লাহ নসিব করেছে, এটা অনেক বড় নিয়ামত এবং যে আলোচনা করার সৌভাগ্য পাওয়া, কেননা তাদের আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়ে থাকে, আমাদের মতো গুনাহগারদের গুনাহ মাগফিরাতের একটি মাধ্যম হয়ে থাকে। তাই আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাআল্লাহ অনেক কিছু ইলমে দিন শিকার সৌভাগ্য নসিব হবে। তো প্রতিটা অনুষ্ঠানের ন্যায় আজকেও আমরা এমন একটি আল্লাহ পাকের, এমন একজন আল্লাহ পাকের নেককার বান্দা আল্লাহ পাকের ওলি, ইনার জীবনী নিয়ে আমরা আলোচনা করব এবং যিনার মাজার শরীফ সুবহানাল্লাহ আমাদেরই বাংলাদেশের রাজশাহীর মধ্যে অবস্থিত রয়েছে। তো অবশ্যই আমরা ইনশাল্লাহ ইনার জীবনী সম্পর্কে, ইনার নাম সম্পর্কে আমরা বলবো, আলোচনা শুনবো। আমাদের উপস্থিত মাশাল্লাহ মোবাইলিকে দাওয়াত ইসলামী, পাশাপাশি নাত পরিবেশনকারী আমাদের ইসলামী মাশাল্লাহ, যিনাকে আপনার নাত লাইভ সরাসরি অনুষ্ঠানের মধ্যে দেখতে পান, আমাদের নাত মাহফিলের। তো আমাদের সেলিম ভাইয়ের কাছে যাবো, সেলিম ভাইয়ের মাধ্যমে শুরু করব। সেলিম ভাই, প্রথমে বলবো আপনি কেমন আছেন? আল্লাহ পাকের দয়া, আলহামদুলিল্লাহ। সেলিম ভাই, আজকে আপনার মাধ্যমে প্রথমে একটি নাত শরীফ আপনার থেকে শোনা সৌভাগ্য অর্জন করবো, এরপর ইনশাআল্লাহ পাশাপাশি আমাদের আলোচ্য বিষয় নিয়েও মাদানী ফুল ইনশাআল্লাহ আমরা নিব ইনশাআল্লাহ।
শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করুন ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এর সন্তুষ্টি অর্জনের জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দয়া পাওয়ার জন্য নাত রাসূল শ্রবণ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আমিও তা অর্জন করার জন্য পড়বো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সুন্দর
على حبيبنا صل على محمد صل على نبينا صل على محمد أمك تدينا مدني যখন হবে মরদিদা তখন
মেরে শো
সকলকে মদিনার হাজরে নসিব করুন, প্রিয় খাবার জিয়ারত দ্বারা ধন্য করুন। আসলে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এনার লিখিত যে মদিনা ওয়ালা এর প্রতি যে এক আবেদন কেমন সুবহানাল, আসলে প্রতিটা কথাই মানে অন্তর ছুঁয়ে যাওয়ার মতো। আল্লাহ পাক আমাদের সকলকে মদিনার হাজরে কবুল করুন, আমিন আমিন। দর্শক আলহামদুলিল্লাহ ওলি আল্লাহ এর স্মরণ অনুষ্ঠান চলমান রয়েছে। আজকেও আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে বিশেষ করে যে আল্লাহ পাকের ওলির আলোচনা করব, ইনার নাম মুবারক হচ্ছে হযরত শাহ মাকদুম রূপোশ রহমতুল্লাহ তাআলা আলাইহি, সুবহানাল্লাহ, যিনি মাদার শরীফ রয়েছে আমাদের রাজশাহীর মধ্যে। আর বেশি আমি বলবো না, আর ডিটেলস আলোচনা করেছি ইনশাআল্লাহ আমাদের আমন্ত্রিত মোবাইল লিগের দাওয়াতের মাধ্যমে আমরা শুনবো। তো বিশেষ করে ইনার উরুশ শরীফ কখন রয়েছে এবং ইনার পরিচিতি আরও ইনশাল্লাহ, ইনার বিভিন্ন কারামত সম্পর্কে আরও বিভিন্ন কিছু সম্পর্কে ইনশাল্লাহ আমরা জানবো। তো আমাদের সঙ্গে থাকুন, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুক। নিয়াজ ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আজকে হযরত শাহ মাকদুম রূপোশ রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং বিশেষ করে আজকে দিনে বা ইনার কেন আমরা আলোচনা করার জন্য নিয়েছি, এই বিষয়ে দর্শক আপনি কিছু বলবেন ইনশাআল্লাহ।
আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পাশাপাশি যারা আমাদের চ্যানেল দেখছে, সোশ্যাল মিডিয়াতে দেখছে, যারা শেয়ার করছে, তাদের প্রতিক্রিয়া জ্ঞাপন করছি
মাশাআল্লাহ।
কারণ তারা দেখছে বিদায় আলহামদুলিল্লাহ, তাদের মাঝে এই চ্যানেল এত জরুরি
মাশাআল্লাহ।
মাঝের এই চ্যানেলের মাধ্যমে আমরা অনেক নতুন অনেক এমন ব্যক্তিদের সম্পর্কে জানতে পারছি যাদেরকে জানা আমাদের অন্তরের জন্য দরকার, কারণ অন্তরে এই জন্য দরকার তাদের ব্যাপারে যদি আমরা জানতে পারি আমাদের অন্তরকে পরিবর্তন করতে পারবো। আলহামদুলিল্লাহ অলি আল্লাহর স্মরণে এই প্রোগ্রামটি আসলে অনেক ভালো লাগে, কারণ ধরো এই জন্য লাগে সৌভাগ্যবান তারাই যারা অলি আল্লাহর জীবনী নিয়ে
কিছু পড়তে পারে, কিছু অধ্যয়ন করতে পারে এবং তাদের জীবন পদঙ্ক অনুসরণ করে চলতে পারে। তো আমার শেখ তারিকাত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী হযরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী এর বদলতে আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টায় রয়েছি সে সৌভাগ্যবান এর অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ অলি আল্লাহর স্মরণে আপনি আলহামদুলিল্লাহ বিভিন্ন আল্লাহর ওলিদের জীবনী নিয়ে, তাদের এই দিন প্রচার নিয়ে এবং তাদের সিফাত কী ছিল, তাদের জীবনী কী ছিল, ওইগুলো নিয়ে আলহামদুলিল্লাহ জাওয়াজাল এই অনুষ্ঠানে তুলে ধরছেন। আলহামদুলিল্লাহ অনেকের অনেক আল্লাহর ওলিদের ব্যাপারে জানা হচ্ছে, এবং জানার পাশাপাশি আমি হয়তো ইনশাআল্লাহ যারা আশিকান রসুল রয়েছেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ইনশাআল্লাহ তারা এই আল্লাহর ওলিদের জীবনীকে ইনশাআল্লাহ অনুসরণ করে নিজেও ইনশাআল্লাহ আল্লাহর ওলি হয়ে যাবা সে আশা আমরা রাখতে পারি ইনশাআল্লাহ।
আমিন।
কারণ দেখেন কাউসার ভাই, আমরা আসলে এই ছেলেদের জন্য দোয়া করি, আল্লাহ আমার ছেলেকে ডাক্তার বানিয়ে দাও, আমার ছেলেকে উকিল বানিয়ে দাও, আমার ছেলেকে মন্ত্রী বানিয়ে দাও, শিল্পপতি বানিয়ে দাও, কিন্তু আমরা এই দোয়াটা করি না, আল্লাহ আমার ছেলেকে আল্লাহর ওলি বানিয়ে দাও, অর্থাৎ আল্লাহর বন্ধু বানিয়ে দাও।
সুবহানাল্লাহ।
কাউসার ভাই, আমি মনে করি কেউ যদি আল্লাহর এই কোনো বাবা দোয়া করে যে আমার ছেলেকে আল্লাহর ওলি বানিয়ে দাও, তাহলে সে ডাক্তারও হয়ে যাবে, ইঞ্জিনিয়ারও হয়ে যাবে, শিল্পপতি হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। যদি বলেন কেন, দেখেন ডাক্তারের কাছে যখন যাই, ডাক্তার যদি বলে আমি আর পারছি না, আশা ছেড়ে দিয়েছি, তখন অন্তরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর ওলির দরবারে যাই।
সুবহানাল্লাহ।
আল্লাহর ওলির দরবারে গিয়ে যখন পানি পড়া খাই, তখন বলে যে আমার ছেলের সন্তান একটু ভালো লাগতেছে, তাহলে যেখানে ডাক্তার ফেল সেখানে আল্লাহর ওলির পানির সতেকায় সে সুস্থ হচ্ছে। খাজা মঈদিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবারে একদিন গেলেন, আমার চলার জন্য কিছু নেই, আমাকে একটু কিছু সম্পদের ব্যবস্থা করে দেন। মাটি ঢিলাকে একত্র করলো, করার পর সুরা ইখলাস পড়লো আর ফুঁক দিল, মাটির ঢিলাটা স্বর্ণ পরিণত
হয়ে গেল। অসংখ্য ঘটনা এরকম।
জি, তো এটা কি শিল্পপতি আল্লাহর ওলি? তারপরে এটা তো আরো অনেক ঘটনা আছে, আমি ওর দিকে আর যাচ্ছি না।
জি জি।
তো এইভাবে দেখেন, তো আল্লাহর ওলি যদি হওয়ার জন্য কেউ দোয়া করে আর আল্লাহর ওলি হয়ে যায়, তাহলে সে শিল্পপতি হয়ে যায়, সে ডাক্তারও হয়ে যায়, সে ইঞ্জিনিয়ারও হয়ে যায়, সে মা বাবার বাধ্যগত সন্তান হয়ে
চলে আসে।
অথচ দেখেন, আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার এই শিল্পপতি পড়াচ্ছি, এগুলার সন্তানদেরকে অনেক সময় খেয়াল করতে গেলে দেখা যায় তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকছে, কিন্তু আলহামদুলিল্লাহ যারা আল্লাহর ওলির হওয়ার জন্য দোয়া করছেন তাদের মা বাবা তো আলহামদুলিল্লাহ মাতার উপরে তাদেরকে রাখছে।
এক কথা আমরা ডাক্তার হব, আল্লাহর ওলি হওয়ার চেষ্টাও করব।
অবশ্যই আমি বলি, দিন ধর্মর পাশাপাশি ইনকাম করা এবং অর্থ উপার্জন করে আলিশান হওয়া এটা অবৈধ নয়, কিন্তু এটাকে অবৈধ কাজে খরচ করে, যেমন সুলেমান আলাইহিসসালাম উনি বাদশাহ ছিলেন।
জি জি।
ওনার কাছে সব প্রজারা ছিল, জিনরা দিনদেরকে দিয়ে দিনে খেদমত নিয়েছে, ওনার কাছে সব ছিল আলহামদুলিল্লাহ, তাহলে এটা বৈধ। কিন্তু এই টাকাটা যদি আমাকে ফেরাওনের মতো চিন্তা ভাবনা করে দেয়,
আল্লাহ
কানুনের মতো চিন্তা ভাবনা করে দেয়,
আল্লাহ
নম্রতের মতো চিন্তা ভাবনা করে দেয়, তাহলে এই অর্থটা আমার জন্য অবৈধ হয়ে যাবে। অর্থাৎ আমার অর্থ থাকার পরও যদি আমি দিনের জন্য খরচ না করি, হারাম কাজে খরচ করি, হারাম উপার্জন করি, তাহলে এটা তো হারাম, এটা তো আমার জন্য কোনোই লাভ আনবে না দুনিয়াতে। আর যদি আমি বৈধভাবে উপার্জন করি, আমার যদি আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দ্বারা কি করেন, ধন্য করেন, আমাকে যদি আল্লাহ তাআলা নাজ নিয়ামত দিয়ে অট্টালিকা অবস্থান তৈরি করে দেন, তাহলে তো এটা আল্লাহ তাআলার দয়া। এতে আমাকে ইনশাআল্লাহ আমরা উসমানী ধরনের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ,
আমিন,
যাতে দিনের জন্য খরচ করতে পারি ইনশাআল্লাহ। তো কথা বলতেছিলেন আজকে আল্লাহর ওলির স্মরণের মধ্যে যার নাম নিয়ে এসেছেন শাহ মাকদুম রহমতুল্লাহ তাআলা আলাইহি।
সুবহানাল্লাহ।
আসলে মাকদুম রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী ইনশাআল্লাহ শুনবো, আগে সংক্ষিপ্ত পরিচয়টা আমরা শুনি।
আচ্ছা,
ওনার নাম আসলে শাহ মাকদুম রহমতুল্লাহ তাআলা আলাইহি নয়, এটা হচ্ছে ওনার উপনাম। আচ্ছা, ওনার আসল নাম হচ্ছে আব্দুল কুদ্দুস।
সুবহানাল্লাহ।
ওনার আসল নাম আব্দুল কুদ্দুস।
সুবহানাল্লাহ।
ওনার জন্ম ইতিহাসবিদরা যেভাবে রচনা করেছেন, লিখেছেন, ইরাকের রাজধানী বাগদাদ শহরে 615 হিজরি এর দুসরা রজব মোতাবেক 1208 খ্রিস্টাব্দ, অর্থাৎ এই রজব মাসের কোন দুসরা রজবে ঠিক 615 হিজরিতে উনি বাগদাদ শরীফে জন্মগ্রহণ করেন।
সুবহানাল্লাহ।
তার পিতার নাম হযরত আজাল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি।
আচ্ছা, মাশাআল্লাহ।
আরো মজার বিষয় হচ্ছে ওনার দাদার নাম হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
দেখা যাচ্ছে যে উনি বড় পীর আব্দুল কাদের জিলানির নাতি।
আল্লাহ।
এবং বড় পীর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা হুন নাতি হিসেবে দেখা যাচ্ছে উনিও রাসূলের বংশধর।
মানে আজকে আমরা এমন সৌভাগ্যবান যে আজকে আমরা যার মুবারক আলোচনা করছি, তিনি আমাদের গোসু পাক রহমতুল্লাহ তাআলার
নাতি
নাতি রয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কত সৌভাগ্যবান যে একজন আর গোসু পাকের নাতি আমাদের বাংলার জমিনে আলহামদুলিল্লাহ তশরিফ রেখেছেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কি বড়, আমরা আর কি আশা করতে পারি।
সুবহানাল্লাহ।
তো এরপর আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহর ওলিদের তো এটা সফর একটা অনেক বড় নিয়ামত। আল্লাহর ওলিদের জীবনী, প্রত্যেক আল্লাহর ওলির জীবনী কিন্তু সফরের ব্যাপারে আছে। তো আলহামদুলিল্লাহ ওনারাও বাংলাদেশে আগমন করেছিলেন। কেন আগমন করেছিলেন সেগুলো পরে বলবো, আগে পরিচিতিটা আমি নিয়ে আসছি। বঙ্গে আগমন করেন, অর্থাৎ বাংলাদেশে আগমন করেন 687 হিজরি মোতাবেক 1287 খ্রিস্টাব্দে। অর্থাৎ এর আগে কিন্তু দিল্লিতে ভারতে এসেছিলেন। তো এটা আমি বিস্তারিত যাবো পরে ইনশাল্লাহ। তো ওনার বাংলাদেশে আগমন হয় 687 হিজরি মোতাবেক 1287 খ্রিস্টাব্দ। আর উনি অপাত লাভ করেন, অর্থাৎ উনার দুনিয়া থেকে পর্দা নেন, ঠিক জন্ম রজব মাস হয়েছে, ওনার অফাত রজব মাস হয়েছে 731 হিজরির 27 রজব মেরাজের দিনে, মেরাজ রজনীর সেই মুহূর্তে 27 রজব মোতাবেক 1331 খ্রিস্টাব্দ তিনি দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেন। এই শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহির
আজকে আলোচনা
নিয়ে আলোচনা করছেন। আর একটা হক ওনাদের ব্যাপারে
অবশ্যই
বলা, অবশ্যই হক, আলহামদুলিল্লাহ। কেন হক, আজকে দিন প্রচার করতে এনারা এখানে এসেছেন।
আজকে বাংলা আমাদের যে মাতৃভূমি, এখানে আজকে আমরা ইসলাম ধর্ম পেয়েছি, ইনাদের অনেক জনের অবদানের মধ্যে আলহামদুলিল্লাহ ইনাদের অবদান অবশ্যই রয়েছে।
কাসর ভাই শুধু ইসলামের জন্য নয়, তিনি তিনার দাদা জানের অর্থাৎ হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুম পালনের ক্ষেত্রে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের দিনকে প্রচার এবং প্রসার করার কারণে বাগদাদ থেকে তিনি এবং ওনার আরো কিছু ভাই প্রথমে ভারতে আসেন।
আচ্ছা,
ভারতে দিল্লিতে অবস্থান করেন। দিল্লিতে 18 বছর অবস্থান করার পরে ইতিহাসবিদরা যেভাবে লিখেছেন, তো সেভাবে 18 বছর পর ভারত থেকে উনি বাংলাদেশের নোয়াখালীর সোনামুরিতে অবস্থান করেন।
সুবহানাল্লাহ।
নোয়াখালীর সোনাইমুড়িতে তশরিফ নিয়ে আসছেন, ওখানে প্রায় 13 বছর দিনের প্রচার প্রচলন।
সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দিন প্রচার করেছেন।
আচ্ছা, মাশাআল্লাহ।
আচ্ছা, এখন রাজশাহীতে উনি কেন গেলেন?
জি, এখন তো আমরা জানি না মাদার শরীফ রাজশাহীতে।
রাজশাহীতে, রাজশাহীতে কেন গেলেন? প্রথম কিন্তু রাজশাহীতে শাহ মাকদুম রহমতুল্লাহ তাআলা আলাইহি আসেননি। প্রথম একবার দেখেন আলহামদুলিল্লাহ গসেপাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আলহামদুলিল্লাহ ওলি কুল সর্দার, উনি বলেছেন যে পৃথিবীটা শস্যের দানার মতো উনি কি করেন দেখতে পান। তো গসেপাক রহমতুল্লাহ তাআলা আলাইহি একদিন ভরা মজলিসের মধ্যে বয়ান করতেছিলেন।
আচ্ছা,
ইতিহাসবিদরা যেভাবে রচনা করেছেন সেভাবে আমি বলছি।
জি,
তো যখন বয়ান করতেছিলেন, বয়ানের মাঝখানে হঠাৎ করে বলতে লাগলেন বাংলার জমিনে দুষ্ট অত্যাচারী রাজারা অত্যাচার করছে নিরীহ মানুষের উপর।
আচ্ছা,
এই নিরীহ মানুষদেরকে বাঁচানোর জন্য আমার প্রিয় নবী রাসূল আরবি আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দিনকে প্রচার এবং প্রসার করার জন্য বাংলার জমিনে কে যাবে, তখন আহ্বান করতে লাগলো, এলান করতে লাগলো। তো যখন গসেপাক রহমতুল্লাহ আলাইহির মোবারক তাসিরের মুখে যখন এই শব্দগুলো বের হচ্ছেন,
যে
তো সেখান থেকে একজন হাত তুললেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আমি বাংলার জমিনে যাব। আর ওই সৌভাগ্যবান ব্যক্তির নাম ছিলেন হযরত শাহ তুরকান শাহ রহমতুল্লাহ আলাইহি।
আচ্ছা,
তুরকান শাহ রহমতুল্লাহ আলাইহি যখন হাত তুলেছিলেন যাওয়ার জন্য আগ্রহ পোষণ করেছেন, তখন গসেপাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, সেখানে গেলে এমনকি দুষ্ট রাজারা, অত্যাচারী রাজারা কথল করে দিতে পারে, অর্থাৎ শহীদও করে দিতে পারে।
এটা কিন্তু অনেক বছর আগের ঘটনা, তখন কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়নি।
না না, এগুলো তখন ভারতবর্ষের সাথে এগুলো
মহাদেশ ছিল,
তখন এটা
হিন্দুস্তান নামে
মহাকরণ নাম ছিল মনে হয়, রাজশাহী নাম ছিল না তখন, একটা
নাম ছিল অনেক বছর আগের ঘটনা।
জি জি, তো এই যে উনি 687 হিজড়িতে বাংলাদেশে আসেন, 687 হিজড়ি আর এখন 1400 আমি আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন প্রচার করতে গিয়ে যদি আমার গর্দান মোবারক গর্দানও কি হয়ে যায়, কতল হয়ে যায়, তাতে আমি পরবা করি না, তাতে আমি কিছু হাঁটবো না।
দিনের জন্য তাদের কেমন মনমানসিকতা ছিল
আর আমাদের কেমন জজবা,
আল্লাহু আকবার।
সামান্য শুধু দিন প্রচার নয়, নামাজের দাওয়াত দেওয়ার জন্য যেটা বলতেছি, সেখানে বলতেছি না যে কি হবে, কতল হবে, শহীদ করা হবে, এমন কোনো কিছু হচ্ছে না
আলহামদুলিল্লাহ।
আমরা তো দিনের ক্ষেত্রে ঘর থেকে পর্যন্ত নিজের পাড়াতে বের হচ্ছে না যে মানুষকে নামাজের দাওয়াত দেওয়ার জন্য,
আল্লাহ
আমাদের কি অবস্থা, আমরা আজকে কত দূরে সরে গিয়েছি, এমন দূরে সরে গিয়েছি বলার মতো নয়। আজকে আমরা মানুষকে নেকির দাওয়াত দিচ্ছি না, নামাজের দাওয়াত দিচ্ছি না, আরো আমরা অনেকে মানে এভাবে মনে করি যে আমি নামাজ আদায় করবো, অন্যকে হিংসা করবো, এই নামাজ আদায় করেন, আমি নামাজ আদায় করতেছি,
অনেকে লজ্জাও পাই আমরা। আবার একটা বিষয় দেখা যায়, আমরা অনেক লজ্জাতেও মানুষকে বলি না,
লজ্জা আমাদের কাজ করে, আসলে লজ্জাটা শয়তান আমাদের মধ্যে
দিয়ে দেয়,
ভালো কাজ করতে কিন্তু দেখেন গালি
খারাপ কাজ করতে আমাদের লজ্জা
লাগে না। তো এ দেখেন তুরকান শাহ আলহামদুলিল্লাহ আলাইহি যখন আসলো, তো এই রাজশাহীতে দুটি বাচ্চা ইতিহাসবিদরা যেভাবে রচনা করেছেন, দুটি বাচ্চা ছিল, বাচ্চাদের নাম হচ্ছে বরম ঘোষ ও গুজ্জ ঘোষ। অমুসলিম অত্যাচারী রাজা ছিল, তারা নরবলি দিত,
আচ্ছা
তারা নরবলি দিত, অর্থাৎ পুরুষদেরকে বলি দিত। তো এই অত্যাচারী রাজারা যখন তুরকান শাহ রহমতুল্লাহ আলাইহি রাজশাহীতে এসে দিন প্রচার করছে এবং হককে প্রকাশ করছিল, অত্যাচারী রাজার এই তুরকান শাহ রহমতুল্লাহ আলাইহির আখলাক, এই আচরণগুলো বরদাস্ত করতে পারলো না।
আল্লাহ,
বরদাস্ত করতে না পেরে ওনাকে কি করলো, শেষ পর্যন্ত শহীদ করে দিলেন।
আল্লাহ আকবার।
তো শহীদ করে দেওয়ার পরে এই খবরটি নোয়াখালী সোনাইমুড়িতে তখন শাহ মাকদুম রুফুস রহমতুল্লাহ আলাইহির কানে পৌঁছে গেল।
আচ্ছা,
আর শীর্ষের এরকম উনি শীর্ষ ছিল, কয়েকজন শীর্ষের মধ্যে উনি অনেক একজন মহব্বতের শীর্ষ ছিল।
আচ্ছা,
শীর্ষের ওস্তাদের এমন শহীদ হয়ে যাওয়ার খবর শুনে তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন। সেই অত্যাচারে বাচ্চাকে প্রতিহত করার জন্য, নিরীহ মানুষকে বাঁচানোর জন্য উনি কি করলেন, সেই নোয়াখালী সোনাইমুড়ি থেকে রাজশাহীর বাগাই নামক স্থানে এসে অবস্থান নিলেন।
সুবহানাল্লাহ।
এবং তিনার সুন্দর আখলাক দিয়ে, সুন্দর চরিত্র দিয়ে, মহব্বত দিয়ে, ইখলাস দিয়ে যখন মানুষের সাথে আচরণ করতে লাগলেন, ওনার সুন্দর আচরণগুলো দেখে, ইখলাস দেখে, আখলাক দেখে, এবং এই যে অত্যাচারের বাচ্চার কথা বলা হয়েছে, পরপর তিনবার ওনার সাথে লড়াই করতে এসে যখন পরাস্ত হলেন,
জি জি,
প্রতিবারই উনি ক্ষমা করে দিয়েছেন। এই আদর্শময় ক্ষমা করার দৃশ্যগুলো দেখে অমুসলিমরা আস্তে আস্তে ওনার প্রতি কি হচ্ছে,
আসলে মাশাআল্লাহ মিলে যাবে যেটা বলছেন। অর্থাৎ ইনার রাজশাহীর মধ্যে আসার উদ্দেশ্য ছিল এটাই যে ইনার শীর্ষ যে একটা একটা ইনাকে মানে দুনিয়া থেকে পর্দা করে দেওয়া, শহীদ করে দেওয়া, আল্লাহ আকবার, এটা ছিল মূল উদ্দেশ্য। যেখানে গিয়ে তিনি এমন দিন ইসলামের কাজ করেন, আল্লাহ
আকবার, জজবা
চলে আসে।
আমরা তো ভয় পেয়ে যেতাম না,
জি জি,
আমাদের নফটা আমাদের ইমানটা এরকম যে কাউকে শহীদ করে দিয়েছে শুনলে কিন্তু আমরা ওখানে ভয়ই যেতাম না,
অন্যকে
বলতাম যাস না, ওখানে গেলে সমস্যা আছে,
জি
কতল করে দিতে পারে,
জি
তোমাকে শহীদ করে দিতে পারে এরকম, কিন্তু না দেখেন তখন ওনার কি মানে জজবা,
আল্লাহ
তুরকান শাহ রহমতুল্লাহ আলাইকে শহীদ করে দেওয়া হয়েছে কথাটা ওনার কানে গিয়েছে,
উনি সাথে সাথে আর বসে থাকলেন,
সাথে সাথে চলে আসলেন। আল্লাহ তাআলা কি দয়া, আলহামদুলিল্লাহ, গসপাক রহমতুল্লাহ আলাইর ফয়জ ও বরকত নিয়ে যখন আসলেন, আসার পর পর আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল উনি পরপর তিনবার পরাস্ত করে, এবং
ওনার এই যুদ্ধ ওনার আখলাক দেখে, ওনার চরিত্র দেখে মানুষ অবাক হয়ে গেল। ইনশাআল্লাহ আরো আপনাদের বিশ্লেষণ আমরা শুনবো, ইনশাআল্লাহ আমরা কিছু কল এড করব, ইনশাআল্লাহ জি আমাদের কল শুনে দে।
আমি পরিচয় থেকে নূর মোহাম্মদ, আমি একটা নাচ শুনতে চাই, এর নাচটি হচ্ছে নয়নের তারা নামে মোহাম্মদ, এই নাচটি শুনে দিলে অনেক খুশি হব।
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকার জন্য
আর শুক্রিয়া জ্ঞাপন করছি। আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন, আমরা ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় আপনাদের অনুরোধ পূরণ করব। ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণ পরে আরও কিছু কল এস এম এস অ্যাড করব। ফেসবুকে মাশাআল্লাহ অনেক দর্শক আমাদের সাথে রয়েছেন, আমাদেরকে কমেন্ট করছেন, তারা মাশাআল্লাহ শেয়ার করছেন। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম প্রতিদান নসিব করুক। যেমনটা মাশাআল্লাহ আমাদের সাথে মোহাম্মদ শাহ আলম ভাই রয়েছেন, মোহাম্মদ রাসেল হোসেন আমাদের কমেন্ট করেছেন, ইয়াসির আরাফাত ভাই আমাদের কমেন্ট করেছেন মাশাআল্লাহ, এভাবে মোহাম্মদ হারুনুর রশিদ ভাই আমাদের সাথে রয়েছেন, সালাম প্রদান করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল কাদির ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ হাসান ভাই আমাদের সাথে রয়েছেন, এভাবে অনেক দর্শক মাশাআল্লাহ ফেসবুক আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন। আল্লাহ পাক আপনাদেরকে এর বদলা দুনিয়া ও আখিরাতে নসিব করুক, আমিন। যেমনটা মাশাআল্লাহ এক দর্শক আমাদেরকে এস এম এস করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, লিখেছেন আমি একটা নাচ শুনতে চাই, হাসবি রব্বি জাল্লাল্লাহ। মাশাআল্লাহ আমাদের আমির ভাই রয়েছেন, না অনুরোধ করবো আমির ভাই প্রিপারেশন নেওয়ার জন্য। অপরজন দর্শক তাও রাঙ্গুনিয়া থেকে আমাদের এস এম এস করেছেন, সালাম প্রদান করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি একটি নাচ শুনতে চাই, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকার অনুরোধ। অবশ্যই চেষ্টা করবো আপনাদের নাচ শরীফ আমাদের অনুরোধকৃত আমির ভাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ শোনানোর জন্য। যা কিছু কল অ্যাড করবো আমাদের কল শুনি।
আমার নাম মোহাম্মদ দুলাল, শ্রীপুর জেলা মঠবাড়িয়া থানা। আমি একটি নাচ শুনতে চাই, নাচটি হলো কি যে মহান তোমার দরবার, রাসুল আরবি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করবো আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। জি পরবর্তী কল।
আমার নাম ওবায়দুল কাদির মান্না চৌধুরী, নেত্রকোনা। আমি একটি নাচ শুনতে চাই, নাচের নাম হচ্ছে লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনার মুরে।
আমিন আমিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকার অনুরোধ আবার চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। দর্শক এভাবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমাদের কল এস এম এস করতে পারেন। পাশাপাশি আমাদের আজকের আলোচ্য বিষয় যে হযরত শাহ মাকতুম রহমতুল্লাহি তাআলা আলাইহি, সুবহানাল্লাহ, ইনার আলোচনা করার সৌভাগ্য অর্জন করবো। পাশাপাশি আরেকটি বিষয়টাও আপনাদেরকে বলে রাখি, আমরা ইনশাআল্লাহ আমাদের অপর একজন আল্লাহ পাকের ওলি মাশাআল্লাহ হযরত ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি মাশাআল্লাহ, যে আমাদের মাজহাব এর ইমাম রয়েছে, চার মাজহাবের মধ্যে একটি মাজহাবের ইমাম রয়েছে, আর শাফি মাজহাবের ইমাম ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনার উরুস শরীফও আপনার আমাদের সামনে আগত মাসের এক তারিখ রয়েছে,
শাবান মাসের,
আমাদের শাবান মাসের এক তারিখ। তো সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ ইনার জীবন নিয়ে আমরা করার চেষ্টা করবো। তো আমাদের সঙ্গে থাকার অনুরোধ, সেলিম ভাই মাশাআল্লাহ মোবাইলকে দাওয়াত আসলে আমাদের উপস্থিত রয়েছে, সেলিম ভাই থেকে আমাদের আজকের হযরত শাহ মাকদুম রহমতুল্লাহি তাআলার জীবনী নিয়ে আমরা প্রথমে আলোচনা করছি, এ বিষয়ে আমাদের সেলিম ভাই কি মত আলেকুল দিবেন আজকে আমাদের।
প্রথমত আপনাকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ আপনার সাথে মাশাআল্লাহ শাহ মাকদুম রূপশ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সংক্ষিপ্ত পরিচিতি আমার মিরাজ ভাই সুন্দরভাবে তুলে ধরেছেন, আল্লাহ তাআলা ওনাকে বরকতদান করুক,
আমিন আমিন।
আসলে আল্লাহর ওয়ালিদের জীবন নিয়ে আলোচনা করা, ওনাদের পদাঙ্ক অনুসরণ করা, ওনাদেরকে মহাব্বত করা, ভালোবাসা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল একটি দয়া। আজকে আমরা ওলি আল্লাহর স্মরণে এই অনুষ্ঠানের মধ্যে এখানে উপস্থিত হয়েছি ওনাদেরকে স্মরণ করার জন্য, যাদেরকে আল্লাহ তাআলা স্মরণ করেছে,
সুবহানাল্লাহ সুবহান,
যাদেরকে আল্লাহ তাআলা মহাব্বত করেন, ভালোবাসেন। তার মধ্যে একজন যে শাহ মাকদুম রূপশ রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওনার জীবনের যে দিকগুলি আমরা এতক্ষণ পর্যন্ত শ্রবণ করেছি, আমরা যদি চিন্তা করি, কসার ভাই সাথে মিরাজ ভাইও আছেন,
জি,
অসংখ্য শিক্ষার মাদানী ফুল আমাদের জন্য আছে,
অবশ্যই।
আচ্ছা, ওইদিকে যাওয়ার পূর্বে আসুন, যেহেতু আজকে শাহ মাকদুম রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনী নিয়ে আলোচনা হচ্ছে, ওনার কিছু বংশ পরম্পরা, অর্থাৎ ওনার উনি কার বংশ থেকে আসছে,
আচ্ছা
কোথা থেকে আসছে, একটু সিলসিলা যারা ইতিহাসবিদ রয়েছেন তারা লিপিবদ্ধ করেছেন, মানে ওনার দাদাকে ওনার দাদাকে ওনার দাদাকে। তো ওই রূপে কিতাবের মধ্যে বর্ণনা আছেন, শাহ মাকদুম রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধর ছিলেন,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন পাক পঞ্জতনের সদস্য,
জি,
পাক পঞ্জতন বলতে যারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধরগণ,
সুবহানাল্লাহ।
তো এই ধারাবাহিকতায় হযরত সাইয়েদুনা আমরা শ্রবণ করেছি গাউসুস জামান আশ-শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি হচ্ছেন, তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহির দাদা,
আল্লাহ সুবহানাল্লাহ।
তো আসুন আমরা কিছু
ওনাদের কার থেকে কার ওটা শ্রবণ করি, সাজাটা আমরা শ্রবণ করি।
জি,
প্রথম নম্বর হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
সুবহানাল্লাহ।
এরপর ওনার সন্তান হচ্ছেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু,
সুবহানাল্লাহ।
এরপর তৃতীয় সন্তান হচ্ছেন হযরত হাসান আল মাসনা,
সুবহানাল্লাহ,
রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এবং তৃতীয় সন্তান হচ্ছেন আব্দুল্লাহ আল মাজাহ, রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তৃতীয় সন্তান হচ্ছেন সৈয়দ মুসা আল জাউন, রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তৃতীয় সন্তান হচ্ছেন সৈয়দ আব্দুল্লাহ সানি,
মাশাআল্লাহ।
এরপর তৃতীয় সন্তান হচ্ছেন মুসা সানি,
সুবহানাল্লাহ।
এরপর তৃতীয় সন্তান হচ্ছেন সৈয়দ দাউদ, রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তৃতীয় সন্তান হচ্ছেন সৈয়দ মুহাম্মদ, রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তৃতীয় সন্তান হচ্ছেন সৈয়দ ইয়াহইয়া আল জায়েদ, রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তৃতীয় সন্তান হচ্ছেন সৈয়দ আবি আব্দুল্লাহ, রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তৃতীয় সন্তান হচ্ছেন সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গিদো,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এবং আবু সালেহ মুসা জঙ্গিদো রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সন্তান হচ্ছেন আমাদের বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী, রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আর তৃতীয় সন্তান হচ্ছেন সৈয়দ আজাল্লাহ শাহ, রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এবং আজাল্লাহ শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিন সন্তান ছিল। তিন সন্তানের মধ্যে একজন সন্তান হচ্ছেন সৈয়দ আব্দুল কুদ্দুস শাহ মখদুম রূপস, রাহমাতুল্লাহ,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই সংক্ষিপ্ত ওনার একটি সাজার আমরা বরকতের জন্য শ্রবণ করেছি।
আসলে আমাদের জানা উচিত, আমরা আজকে কত দুনিয়াবি কত মানুষের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদের অলওভার সবকিছু জানা হয়েছে। বাট আমাদের যে আলহামদুলিল্লাহ জিনাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজকে বলতে গেলে আমরা দুনিয়াতে এখনো বেঁচে থাকা সৌভাগ্য হচ্ছে। আমরা কত গুণাগার কত গুণা করে তখন মানুষ গুণা করে আজাবে গ্রেফতার হয়ে যেত। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ওলি নেককার বান্দাদের উসিলায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এখনো সুস্থ সবল রেখেছেন
আলহামদুলিল্লাহ।
ইনাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদের অবশ্যই জানা উচিত।
জি জি, তো কসরবে দেখেন আলহামদুলিল্লাহ আমরা বরকতের জন্য একজন আওলাদ রাসূলদের কিছু নাম সাজার আমরা শ্রবণ করেছি।
মাশাআল্লাহ,
আল্লাহ তাআলা ওনাদের উসিলায় আমাদের দুনিয়া এবং আখিরাতকে ইনশাআল্লাহ কামিয়াব করবে,
ইনশাআল্লাহ।
দেখেন কসর ভাই, যেটা আমাদের জন্য সবচেয়ে আজকের অনুষ্ঠানের মধ্যে
জি
গুরুত্বপূর্ণ পয়েন্ট, শাহ মখদুম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নিজস্ব বাড়ি হচ্ছে বাগদাদ শরীফ।
আচ্ছা,
দেখেন তিনি বাগদাদ শরীফ থেকে প্রথমে ভারত আসছেন।
জি,
এরপর ভারত থেকে বাংলাদেশে প্রথমে নোয়াখালীর সুনাই সুনাইমুড়ি গ্রামে, এরপরে রাজশাহীতে চলে গেলেন।
জি,
দেখেন এই যে দিনের দাওয়াত, নেকির দাওয়াতের প্রতি কেমন জাজবা ছিলেন,
সুবহানাল্লাহ,
কেমন আগ্রহ ছিলেন। ওনার শিষ্য আল্লাহু আকবার, যে আমার শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছেন ওইখানে গেলে হয়তো শহীদ হতে হবে,
আল্লাহ আল্লাহ,
এরপরও জি জি শহীদ হতে হবে, কিন্তু এরপরও উনি দ্বিধাবোধ করেন নাই। উনি বলছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দীন রক্ষা করার জন্য, প্রচার প্রসার করার জন্য যদি শহীদ হতে হয় তাও হব,
সুবহানাল্লাহ।
আদর্শ হচ্ছে কারবালার জমিনের মধ্যে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদে পাক, যিনি জান্নাতে যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক একইভাবে কারবালার জমিনের মধ্যে জান কুরবান করে দিয়েছেন, আওলাদকে উৎসাহিত করেছেন,
জি জি,
ইসলামকে বাঁচানোর জন্য, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতদেরকে বাঁচানোর জন্য,
সুবহানাল্লাহ,
এত কুরবানি এই কারণে দিয়েছেন আমাদেরকে বাঁচানোর জন্য। দেখেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে সমস্ত আওলাদগণ দুনিয়ার মধ্যে আসছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন, যেমন একটি হাদিস মুবারকের কথা আমার মনে স্মরণ আসলো, যখন এই কথাটা বললেন যে নেকির দাওয়াত, যে এই আখলাকটা এর আগে কাদের ছিল, যে এর আগে ছিল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের, যেভাবে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বিভিন্ন ভাবে উপদেশ দিচ্ছেন, শেষ বাণী বলছেন, এবং একটি হাদিসে মুবারাক এটাও বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, যে পৌঁছিয়ে দাও যদিও হয় আমার পক্ষ থেকে একটি আয়াত। তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যে যেদিকে ছিল ওদিকে চলে গিয়েছেন, কিসের জন্য? দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের প্রচার প্রসার করার জন্য। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদের উপর যে নির্যাতিত হতো, নিপীড়ন করা হতো, ওই জালেমের হাত থেকে তাদেরকে বাঁচানোর জন্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান কি করেছেন? সফর করেছেন। ওই আখলাককে শাহ মখদুম রাহমাতুল্লাহি তাআলা আলাই নিজের প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে বাস্তবায়ন করেছেন,
সুবহানাল্লাহ।
দেখুন কসর ভাই, এখানে আরেকটা পয়েন্ট আমরা নিতে পারি, যে নেকির দাওয়াত দেওয়ার মাধ্যমে আজকে শাহ মখদুম রাহমাতুল্লাহি তাআলা আলাই শত শত বিদ্রোহীদেরকে মুসলমান বানিয়েছেন,
আল্লাহ, সুবহানাল্লাহ।
কিভাবে করেছেন এটা আমাদের বোঝার বিষয়,
অবশ্যই।
দেখেন জোর করে কিন্তু কোনো কিছু হয় না,
জি জি,
আপনি তাকে ভয় লাগিয়ে ধমক দিয়ে কোনো কিছু হয় না। আমরা যদি দেখি শাহ মখদুম রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনীর মধ্যে পাওয়া যায় ওনার আখলাক, ওনার উত্তম চরিত্র এত সুন্দর ছিল, এত মনোমুগ্ধকর ছিল, তার আখলাক দেখে, তার চরিত্র দেখে যে শত শত বিদ্রোহী মুসলমান হয়েছে, কাউকে জোর করে বানান নাই, কাউকে মার দিয়ে বানান নাই, কাউকে ধমক দিয়ে বানান নাই, বরঞ্চ আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তম আখলাকের কথা বলেছেন, যে উত্তম স্বভাবের কথা বলেছেন, ওই উত্তম স্বভাব আখলাকের মাধ্যমে দিন ইসলামের খেদমত করেছেন, ইসলামের প্রচার প্রসার করেছেন। সেই জন্য কসমে আমরা যদি দেখি আমাদের পূর্ববর্তী যারা বুজুর্গ ছিলেন তাদের আখলাক কেমন ছিল, তার মধ্যে এটা আমাদের জন্য যারা মুবাল্লিগ রয়েছে, যারা আমরা দিনের প্রচার প্রসার করি, যারা আমরা নেকির কাজ করি, ইসলামের খেদমত করি, অত্যন্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। যেমন হযরত সাইয়েদনা মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহির হয়তো বা এই ঘটনা আমরা শ্রবণ করি, যে আসুন আমাদের ইমানকে তাজা করার জন্য, আরো মজবুত করার জন্য আমরা শ্রবণ করি। হযরত সাইয়েদনা মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি একটি ঘর ভাড়া নিলেন থাকার জন্য। আচ্ছা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে জিনার পাশে তিনি থাকতেন, তিনি একজন বিদুর্মী ছিল, কোনো মুসলমান ছিল না। তো ওই অমুসলিম, ওই বিদুর্মী তার এত খারাপ আচরণ করত, ওনার যত ময়লা ছিল, আবর্জনা ছিল, সমস্ত কিছু মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহির ঘরের মধ্যে সামনে ফেলতেন।
আল্লাহ,
দেখেন কসর ভাই, আমাদের সাথে এখন আমরা যদি কারো যদি নেকের দাওয়াত দিতে যাই, নামাজের দাওয়াত দিতে যাই, ভালো কাজের আদেশ খারাপ কাজ থেকে নিষেধ করতে যাই, হ্যাঁ এটা সত্য স্বাভাবিক, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের যুগ যুগ হয়ে আসছে, যে সাহাবায়ে কেরাম তো নেকির দাওয়াত ওই অবস্থায় দিয়েছেন যে অবস্থায় ওনাদের গর্দানের উপর তলোয়ার ছিল।
আল্লাহ আল্লাহ,
ওনাদের মাথা গঠন ছিল তলোয়ারের উপর, কিন্তু এরপরও সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান নেকির দাওয়াত দেওয়া ছেড়ে দেন। আচ্ছা, ও মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে বকা দেওয়ার পরিবর্তে, তাকে গালি দেওয়ার পরিবর্তে ধৈর্য ধারণ করলেন এবং প্রতিদিন ওই ময়লা নিজে পরিষ্কার করতে লাগলেন। একদিন হঠাৎ ওই অমুসলিম মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলাকে বলতে লাগলেন, আচ্ছা আপনি কেমন মানুষ, আমি প্রতিদিন আপনার ঘরের মধ্যে আপনার সামনে আমি ময়লা ফেলছি কিন্তু আপনি আমাকে বকাও দিচ্ছেন না, আপনার রাগও আসছে না, আপনি কিছু বলছেন না, এর কারণ কি? তখন মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাই ওই বিদুর্মীকে অমুসলিমকে বললেন যে আমার রাগ আসে।
আচ্ছা,
আমার রাগ আসে, আসে কেন, এটা আসবে, কারণ রাগ এটা প্রত্যেক ব্যক্তির সাথে সম্পৃক্ত, এটা আসবে, জি এটা মানে ছাড়া যাবে না, আসে, কিন্তু আমি ধৈর্য ধারণ করি,
সুবহানাল্লাহ,
আমি আমার রাগকে কন্ট্রোল করি,
সুবহানাল্লাহ,
কেন, কারণ তিনি একটি আয়াত মুবারাকা বলেছেন সূরা আলে ইমরানের 134 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মালকা উমিনাল غيظ والعافين عن الناس والله يحب المحسنين
سبحان الله।
যখন এই আয়াত মুবারাকার অর্থটা শুনালেন বললেন ফজল ইমানটিকে আমরা অর্থটা শ্রবণ করি,
জি,
রাগ দমন কারিগণ এবং মানুষকে ক্ষমা কারিগণ, এবং মানুষকে ক্ষমা কারিগণ এবং সৎ লোকগণ আল্লাহর মাহবুব বা প্রিয় বান্দা।
সুবহানাল্লাহ,
যখন এই আয়াত মুবারাকা মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই ব্যক্তির সাথে করলেন এবং শুনালেন, তখন ওই অমুসলিম আর দেরি করলেন না, যে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন কলমা শরীফ পড়ে।
সুবহানাল্লাহ,
তার কাছে ভাই দেখেন আমাদের পূর্ববর্তী বুজুর্গদের আখলাক ছিল, তিনারা নেকির দাওয়াত দিয়েছেন, মুসলমান বানিয়েছেন, ইসলামের খেদমত করেছেন, মোহাব্বত দিয়ে, উত্তম আখলাক দিয়ে, উত্তম চরিত্রের মাধ্যমে, নম্র ভাষার মাধ্যমে। আজকে আপনি আমি যে আমাদের ইসলামের দাওয়াত তো এটা আছে, কিন্তু একজন মুসলমান হিসেবে মুসলমানদের উত্তম হওয়ার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট, তার মুখের ভাষা। আজকে আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কেমন ভাষা আচরণ করছি, আমার প্রতিবেশী যারা আছে তাদের সাথে আমরা কেমন আচরণ করছি, আমার যারা বন্ধু আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে আমরা কেমন ব্যবহার করছি। আচ্ছা, আমি নিগ্রান, আমি জিম্মাদার, দিনের জিম্মাদার, যারা আমার মাতাহাত ইসলামী ভাই রয়েছে, যারা আমার অধীনস্থ ইসলামী ভাই রয়েছে, আমি তার সাথে কেমন আচরণ করছি? অথচ আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষা এত মধুর ছিল, এত নম্র ছিল, যে ওই ভাষা শুনে অমুসলিম মুসলমান হয়েছে। কিন্তু আজকে আপনি আমি নেকির দাওয়াত দিচ্ছি, কিন্তু এরপরও মুসলমান হচ্ছে না, তারা নেকির প্রতি অগ্রসর হচ্ছে না, এর অন্যতম একটা কারণ এটাও হতে পারে আমাদের মুখের ভাষা সুন্দর না। আমরা কর্কর ভাষায় কথা বলি, যে আমার মাতাহার, আমার অধীনস্থ যারা আছে তাদের সাথে আমি সুন্দর ভাষায় কথা বলি না, এটা স্বাভাবিক সত্য কথা ভাই। আমরা যদি আমাদের আচরণ যদি সুন্দর না করি, যেমন একটি ঘটনা হয়তো আপনারা শুনেছেন, যে তাতা একটি জাতি ছিল,
তাতারি
গোষ্ঠী ছিল। তো একজন খোরাসানের একজন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে স্বপ্নে মানে আদেশ আসলো তাদেরকে গিয়ে নেকির দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া।
জি
আচ্ছা, যখন তিনি গেলেন ওই মুবাল্লিগ, ওই আল্লাহর ওলি, ওই উত্তম আখলাকওয়ালা নম্রভাষী ভদ্রভাষী যখন তিনি গেলেন, দেখেন তার আচরণ এখানে আমাদের বোঝা আসবে। যখন গেলেন ওই বাদশার কাছে, ওই বাদশা ওই মুবাল্লিগ ওই আল্লাহর ওলির সাথে কেমন আচরণ করলেন? তিনি বললেন, হে লু দারিনী বললেন যে তোমার দাড়ি উত্তম না আমার কুকুরের লেজ উত্তম?
নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ।
দেখেন এই ধরনের কর্কশ ভাষা, এই ধরনের কটক্ষ ভাষা, লাঞ্ছনাদায়ক ভাষা যদি আমাদেরকে করে আমরা কেমন করতাম? দেখুন ওই মুবাল্লিগ ওই আল্লাহর ওলি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, কেমন উত্তম চরিত্র ব্যবহার করেছেন। আমি সংক্ষিপ্ত বলছি ঘটনাটা। তখন ওই মুবাল্লিগ ওই বাদশাকে উত্তর দিলেন, বললেন যদি আমি যদি আমার আল্লাহ তাআলার ফরমাবাদার বান্দা হয়ে থাকি, হুকুম পালনকারী বান্দা হয়ে থাকি, তাহলে আমার দাড়ি উত্তম। আর যদি আমি আমার মওলার নাফরমান বান্দা হয়ে থাকি, তাহলে তোমার কুকুরের লেজই উত্তম।
আল্লাহ,
দেখেন এর পরিবর্তে কি জবাব দিয়েছেন, সুন্দর জবাব দিয়েছেন, উত্তম আখলাকের পরিচয় দিয়েছেন, সুন্দর আচরণের পরিচয় দিয়েছেন। এভাবে যখন করলেন কিতাবের মধ্যে আসছে ওই তাতা গোষ্ঠী যারা বাদশাহ ছিল সেই সহ তার রাজ্যের সমস্ত মানুষ ওই আল্লাহর ওলির সহবত থেকে মুসলমান হয়ে গিয়েছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
কসর ভাই
উত্তম আচরণ,
উত্তম আচরণ শুনেন।
জি জি,
ইসলামের প্রথম খলিফা আল্লাহু আকবর আল্লাহু আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আচরণ কেমন ছিল, উত্তম আখলাক কেমন ছিল। একদিন একজন ব্যক্তি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা লোকে গালি দিচ্ছেন।
আচ্ছা,
তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন,
জি
তুমি আমাকে গালি দিচ্ছ? হ্যাঁ, আমার ভিতরে এমন কিছু দোষ আছে যেখানে আজিজি দেখেন।
আল্লাহ, মানে
তুমি যেটা গালি দিয়েছো সেটা আমার জন্য ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা এমনও কিছু দোষ আছে যেটা আল্লাহ তাআলা তোমার কাছ থেকে গোপন করে রেখেছেন। তো তাকে গালি দেওয়ার পরিবর্তে বরঞ্চ উত্তম ব্যবহার করেছে, অত্যন্ত কিছু তো করেছেন। আমি এখানে উপযুক্ত, তার রিপ্লাই দেন নাই, তার প্রতিশোধ নেন নাই, তাকে রিপ্লাই প্রতিউত্তর দেন নাই, বরঞ্চ তার সাথে উত্তম আচরণ করেছেন। আরেকজন আল্লাহর ওলি সাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঠিক একইভাবে একজন ব্যক্তি গালি দিলেন।
আচ্ছা,
বাস্তবে দেখে উত্তম আচরণ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? শাহ মখদুম রাহমাতুল্লাহি তাআলা আলাইহিও একইভাবে আমাদেরকে উত্তম আচরণ শিক্ষা দিয়েছেন।
সুবহানাল্লাহ।
দেখেন তিনিকে গালি দিলেন একজন ব্যক্তি, তখন তিনি বললেন যদি ওই দোষ যদি আমার ভিতর থাকে আল্লাহ আমাকে মাফ করে দিক,
আল্লাহ
আর যদি আমার ভিতর না থাকে তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিক।
সুবহানাল্লাহ। আসলে শুনবে প্রত্যেক জনের আমাদের দেখে যারা আজকে যারা আখিরাতে কামিয়াব করে তাদের জীবন আমরা পড়লে তারা কখনো মানুষের খারাপ ব্যবহারে তারাও খারাপ ব্যবহার করেননি, বরঞ্চ উত্তম
আচরণ করেছেন। আজকে শাহ মখদুম রহমতুল্লাহ আলাই ইসলাম প্রচার করেছেন, ইসলামের খিদমত করেছেন, এত কষ্ট করেছেন, তার মূল যেটা পয়েন্ট ছিল আদর্শ চরিত্র উত্তম আখলাক উত্তম চরিত্র
সুন্দর ভাষার যেটা আমরা আজকে আমাদের বাসা সিলেবাস যে বিষয়টা মূল আমাদের কাছে তৈরি হতে চাচ্ছিল সেটা হচ্ছে যে যে শাহ মখদুম রহমতুল্লাহ তাআলা আলী ইনার মাধ্যমে যে এই রাজশাহীর মধ্যে বা এই যে আমাদের মাতৃভূমির মধ্যে যে একটা পুরা দিনের খ্যাতমত, এটা কিভাবে সম্ভব হলো যেখানে তিনি যুদ্ধ করে যখন জয়লাভ করলেন সবাইকে মাফ করে দিলেন, আর এটাই হচ্ছে সর্বোত্তম আচরণ যে ক্ষমতা থাকার পরও মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া, এটাই হচ্ছে ইসলামের আদর্শ, এটাই হচ্ছে একজন মুমিন এর গুণাবলী। এটা আজকে আমরা কতজন আপন করে নিয়েছি, তবে নিজেকে আর মুমিন দাবি করে কিন্তু মুমিনের বৈশিষ্ট্য কি আমাদের মধ্যে রয়েছে কিনা এটা একটু খেয়াল করা দরকার আমাদের। তো আল্লাহ পাক আমাদেরকে সুন্দর আচরণ করার আর মানুষের সাথে তৌফিক দান করুক। এই সুন্দর আচরণটা শুরু হোক প্রথম আমার পরিবার থেকে, আমি যে স্থানে চাকরি করি, আমি যে স্থানে ব্যবসা করি, প্রত্যেকটা আপন আপন স্থান থেকে, তাহলেই আমার নিজের মাধ্যমে আমার নিচ থেকে শুরু হোক, আমি অন্যদিকে হাত তুলে না, বরঞ্চ আমার নিচ থেকে শুরু হলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের পুরো সমাজটাই, আমাদের পুরো দেশটাই, আমাদের পুরো পৃথিবীটা ইনশাআল্লাহ সুন্দর আচরণের মাধ্যমে ইসলাম সুশীতল ছায় ইনশাআল্লাহ চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা ইনশাআল্লাহ আরো আলোচনা শুনবো শাহ মখদুম রহমতুল্লাহ তাআলার জীবনী নিয়ে। আমাদের মাঝে মাশাআল্লাহ আমাদের নাতবাবু শেখ ইসলামের আমাদের আমির ভাই উপস্থিত হয়েছেন, আমাদের আমির ভাইয়ের কাছে যাবো। দেখি আমির ভাই আজকে মাশাআল্লাহ আমাদেরকে কি নাত শরীফ বা কালাম বা দর্শকদের কি অনুরোধ শোনা ইনশাআল্লাহ।
সুন্নে আলা রাসূলিনা সুন্নে আলা صلی علی شفیعنا صلی علی محمد میرا چین آروشی میرا چین آروشی
جرجرے سجدہ دیوار থাই থাই মাবুদ কোথায় বন্দা খোদাই মাবুদ কোথায় হতি রহস্যময় মেরাজ রজনি হতি রহস্যময় মেরাজ রজনি
আমাদের কল শুনিয়ে
আমি গাজীপুর জেলা থেকে বলছি, আমার নাম আলমামন হোসেন। আমি একটি নাচ শুনতে চাই, নাচের নাচটি হচ্ছে
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, এই নাচটি শুনিয়ে দিলে অনেক খুশি হবো।
ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করবো আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। অনেক দর্শক আমাদেরকে ফেসবুকে কমেন্ট করছেন, যেমন এক দর্শক মোহাম্মদ জাহাঙ্গীর, তিনি কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি চট্টগ্রাম পতেঙ্গা থেকে দেখছি, নাচ শরীফ শোনার জন্য অনুরোধ করেছে। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই চেষ্টা করবো আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। কিছু SMS এসেছে, তার মধ্যে আমি কিছু অ্যাড করছি। সালাম দিয়েছেন, বলছেন আমি মোহাম্মদ লিয়াকত আলী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। দর্শক কিভাবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমি আলোচনা করছিলাম হযরত শাহ মাকদুম রহমতুল্লাহ তাআলা আলাইহি। ইনার যে বাংলাদেশের মধ্যে আসা, ইনার পরিচিতি, ইনার নেকির দাওয়াত দেওয়া, ইনার মাধ্যমে অমুসলিম ইসলামের সুশীতল ছায় আসার যে পিছনে কারণ ছিল, সুন্দর আচরণ, সে সম্পর্কে বিশ্লেষণ মাশাল্লাহ আমাদের সেলিম ভাই আমাদের কাছে তুলে ধরেছেন। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর আচরণকারী হিসেবে কবুল করুক। আমাদের মিরাজ ভাইয়ের কাছে যাবো, দেখি মিরাজ ভাই আজকে মাশাল্লাহ আশা মাকদুম রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনার জীবনী যে আমাদের মাতৃভূমি দেশের মধ্যে, তিনি অনেক বছর যে জীবনের শেষ বেশিরভাগই বয়স তিনি মাশাল্লাহ অতিবাহিত করেছেন, তিনার জীবনে কি আর কিছু ঘটনা যা আমাদের শিক্ষণীয় মাশাল্লাহ হবে?
সেলিম ভাই তো মাশাল্লাহ অনেক সুন্দর করে বলেছেন আখলাকের ব্যাপারে।
জি,
দেখেন তাদের আখলাক দেখে মানুষরা তো মুত্তাসির হয়ে ওনাদের বদলতে ইসলাম ধর্ম কবুল করছেন।
জি,
শুধু মানুষ নয়, আলহামদুলিল্লাহ পশু পাখিরাও আল্লাহর ওলিদের সান্নিধ্য ছাড়তে চান না।
আল্লাহ সুবহান,
যেমন শাহ মাখদুম রূপশ রহমতের তালা আলহির।
জি,
সাওয়ারি কি ছিল?
আচ্ছা,
ওনার একটা সাওয়ারি ছিল, সেটা হচ্ছে কুমির।
আল্লাহ আকবার,
উনি কুমিরের বাহনে করে সাওয়ার হতেন।
আল্লাহ,
যেখানে যেতে ইচ্ছে করতো পদ্মা নদীর ধারে দাঁড়াতেন, ওই কুমিরটি আসতো এবং কুমির উপর সাওয়ারি করত, এবং যেদিকে নির্দেশ দিত সেদিকেই ওই কুমিরটি তাকে পৌঁছিয়ে দিতে।
সুবহানাল্লাহ,
এখনো রাজশাহীতে যারা যাবেন ওই কুমিরের মাজার দেখতে পাবেন, কারণ ওইখানে ওই কুমিরটাকে সবাই মহব্বত করে, যে শাহ মাকদুম রূপশ রহমতুল্লাহ আলাইহিকে মহব্বত করতো, সবসময় এসে বসে থাকতো, আল্লাহর ওলির সান্নিধ্য ছাড়তেন না এবং কাউকে ক্ষতিও করতেন না।
কথা আল্লাহর ওলির সহবতে সেটা পশু গেলে সেটাও দামি হয়ে যায়।
দেখেন হিংস্র প্রাণী কিন্তু কুমির,
অবশ্যই
দেখেন সচরাচর কিন্তু আমরা গৃহপালিত যেগুলো পশু আছে এগুলো আমাদের কন্ট্রোলে থাকে,
কন্ট্রোলে
থাকে, কিন্তু হিংস্র প্রাণী যেগুলো আমাদের কন্ট্রোলে
থাকে না
বরঞ্চ এগুলো থেকে আমরা পালিয়ে যাই,
পালিয়ে যাই।
আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে এমন ক্ষমতা দান করেছেন, এমন দয়া করেছেন, হিংস্র প্রাণী পর্যন্ত তাদের কি অধীনস্থ হয়ে গেছে, তাদের হুকুম মানতে বাধ্য, তাদের হুকুম মানছেন যেখানে বলছেন সেখানে যাচ্ছেন।
সুবহানাল্লাহ।
এভাবে যদি আমরা দেখি আসলে বাদশাহী আমরা দুনিয়ার বাদশাহীর জন্য এখন পাগল হয়ে গেছি, দুনিয়ার ধন দৌলতের জন্য পাগল হয়ে গেছি।
জি জি।
এবং যদি আমরা দেখি হযরত সাইয়েদুনা ইব্রাহিম রাহমাতুল্লাহ তাআলা তিনি কিন্তু বাসা ছিলেন, যখন উনি চলে গেলেন সংক্ষিপ্ত বলছি ঘটনাটা, উনাকে খুঁজছেন, খুঁজতে খুঁজতে উনি নদীর পাড়ে বসে কি
আল্লাহর ওলিদের জীবনী বারবার যখন বলবেন ততবারই রহমত বর্ষণ হবে।
দেখেন তখন যিনি কুস্তি কুস্তি যখন ওনাকে পাইলেন সবাই বলতে লাগলেন এই এত বড় বাদশাহ ছেড়ে দন্দনৌ ছেড়ে এই যে এই ছাড়া ছিঁড়ে ফাটা এই ফকিরি বেশ দরবেশি বেশ সাদাশিদে কেমন কি ভাবে পড়লেন, তখন যেসুস দিয়ে কাপড় সেলাই করছেন নদীর মধ্যে নিক্ষেপ করলেন।
আচ্ছা এই ঘটনাটা অনেকটা এরকম যে একজন আমির যাচ্ছিলেন, কিছু মনে করবেন আমির যাচ্ছিলেন, বলতে লাগলো এই বাচ্চাই ছেড়ে আজকে এরকম এই ছেঁড়া ফাটা ফকিরের লেবাস ধরলো, সে তো বোকা
বোকা
বোকা।
জি জি।
এটা হচ্ছে অন্তর বলছিল কিন্তু কাশাফের মাধ্যমে বোকা বলেছি সেটা পাগল হয়ে গেছে, নদীর মাছদেরকে শুধু তুলে দিতে বলছে, সেটা বলতে না বলতে নদীর মাছগুলো কি করলো শুনিয়ে উঠে গেল। তখন ইব্রাহিম বিন আদম বলতে চায় নদীর মাছ শুনে রাখো আমার স্বর্ণের সুই দরকার নাই,
যেটা ফেলেছি
সেটা এনে দাও। তখন ওই ছোট ছুটি এনে দিয়েছে, আর তখন ওকে বলতে লাগলো
কোন বাদশাই উত্তম,
কোন বাদশাই উত্তম।
মানে যে বাদশা আসলে যারা আল্লাহ পাকের দেখানো পথ বেছে নেয় পুরো দুনিয়া তাদের পিছনে চলে আসে।
দেখেন আসলে এগুলো কিন্তু কারামত, এটা কেউ যদি অস্বীকার করে আসলে এটা কোরআনকে অস্বীকার করা হবে। কেন করা হবে? কারণ সুলাইমান আলাইহিস সালামের উম্মতরা যদি জিনকে বলেছিল যে মানে মজলিসে বলেছে কে বিলকিসের প্রাসাদটা আমার সামনে হাজির করে দিতে পারবে, বলছে যে একজন জিন বলছে আমি পারবো, বলছে কতক্ষণে, বলছে আপনার মজলিস শেষ হওয়ার আগে, বলছে না হবে না। তখন ওনার একজন উজির আসিফ বিন বাখিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি, দেখেন উনি ওনার উম্মত ছিল সুলাইমান আলাইহিস
সালামের
উম্মত এবং উনি অনেক কিতাবীদেরও জ্ঞান ছিল, উনি বলতেছে আমি নিতে পারবো, কতক্ষণে, আপনার পলক
চোখের মালক
পলক মারার থেকে আমি কি নিতে পারবো। তো সুলাইমান আলাইহিস সালামের উম্মতকে যদি আল্লাহ তাআলা এরকম শান দান করতে পারে আমার প্রিয় নবী তো আম্বিয়াদেরও আম্বিয়া, ওনার উম্মতদেরকে আল্লাহ তাআলা কেমন অস্বীকার করার কিছুই নেই। যদি আমি এটা স্বীকার করতে পারি যে অন্য আম্বিয়া কারাম আলাইহিস সালামের উম্মত যদি এরকম পারে তাহলে আমার রসুল তো সবচেয়ে শ্রেষ্ঠ, আম্বিয়াদেরও শ্রেষ্ঠ, সবকিছুর দিক দিয়ে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ উম্মতের। এবং বলছে যে যারা হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের উম্মতের মধ্যে আলেম রয়েছে তাদের মর্যাদা অন্যান্য আম্বিয়াদের সমপরিমাণ। তাহলে বোঝা যায় তাহলে আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা ইসলামের উম্মতদেরকে আল্লাহ তাআলা কেমন কারামত দিয়ে মর্যাদা দান করেছে। তো এখন দ্বিতীয় কারামত যেটা আমি আপনাদেরকে শেয়ার করছিলাম সেটা হচ্ছে যখন তখন পদ্মা নদীর পানি রাজশাহীতে চলে আসতো ভাঙন হয়ে, তো অনেক ভেঙে 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 চলে আসতেছিল। একদিন শাহ মাকদুম রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতে পদ্মা নদীর পানিকে ইঙ্গিত করে বলতে লাগলো হে পদ্মা নদীর পানি তুমি সেখানে থেমে যাও, তুমি আর তুমি আর শহরের দিকে এসো না, তোমার কারণে নিরীহ মানুষের ক্ষতি হচ্ছে, তুমি আর এসো না। যেরকম থেমে যেতে বলেছে ঠিক আজকে মাজারের পাশে সেরকম একটা জায়গা আছে যেখানে পদ্মা নদীর পানি এসে থেমে গিয়েছে।
সুবহানাল্লাহ।
এগুলো অস্বীকার করার কিছু নেই। আসলে দেখেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনীন হয়েছিলেন তখন নীল নদের যে ঘটনাটি, হ্যাঁ ওখানে কি করতো, ওখানে যুবক যুবতী নারীদের সাজিয়ে প্রতি বছর একটা করে বলি দিতে হতো, কেন পানি শুকিয়ে যেত সে কারণে। যখন আমিরুল মুমিনীন হযরতে ফারুক রাদিয়াল্লাহু আনহুর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুর কানে গেলেন, গেল কথাটা একটা চিরকুট লেগে দিয়েছেন, ওই চিরকুটটা ওই নদীতে নীল নদীতে ফেলে দিতে বলেছেন। তো ওলামায়ে কিরাম বলতেছেন ওই চিরকুটটা ফেলার পর থেকে আর কি করে নাই, এই নদীর পানিটা নীল নদীর পানিটা কি হয় নাই, আর কখনো
কমে যায় নাই,
কমে যায় না, শুকায় নাই। ওলামায়ে কিরামরা এটাতে বর্ণনা করতেছেন এটাই ওই চিরকুটের মধ্যে, অর্থাৎ চিঠির মধ্যে এটাই লেখা ছিল, হে নীলনদ, তুমি যদি তোমার নিজের অবস্থান নিয়ে চলো, তুমি যদি নিজের খেয়াল খুশি মতো চলো, তাহলে আমার চিঠির কোনো পরোয়া করিও না। আর তুমি যদি আল্লাহ তাআলার হুকুমে চলো, তাহলে আজকে থেকে তুমি আল্লাহ তাআলার হুকুমেই চলতে থাকো, যেভাবে আছো সেভাবেই বহমান থাকো। আলহামদুলিল্লাহ, দেখেন একজন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার এই চিরকুটের মাধ্যমে নীলনদের পানি কি হয়ে গিয়েছে, সেভাবে রয়ে গিয়েছে, আর বলি দিতে হয়নি। আর তাহলে এখানে আল্লাহর ওলিদের শান এগুলো নিয়ে কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না।
অবশ্যই অবশ্যই,
আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা আল্লাহ এই শাহ মাকদুম উপর রহমতের দ্বারা কারামত। ওনার কারণে পুরো রাজশাহী আজকে নিরীহ মানুষটা কি করেছেন, এই নদী ভাঙন থেকে বেঁচে গিয়েছেন।
বোঝা উচিত যে আল্লাহ পাকের ওলিরা তাদের যে জীবনী থেকে আমাদের, এবং যেটা আমরা বিভিন্ন কোরআন পাকের আয়াতের মধ্যেও পাই যে আল্লাহ পাকের ছিলেন জীবনী, তাদের আল্লাহ পাক তাদের কত নিয়ামত দান করেছেন, এবং আল্লাহ পাক যিনাদের এত নিয়ামত দ্বারা ধন্য করেছেন, এনাদের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এবং আল্লাহ পাক এনাদেরকে এত কেরামত দেওয়ার মাধ্যমে ধন্য করেছে, এটা আমাদের জন্য শিক্ষা যে আল্লাহ পাক এর পথে এই চলেছেন, বিদ্যা আল্লাহ পাক এনাকে দামি করে দিয়েছে, আর আমরাও যদি এনাকে অনুসরণ করি তাহলে আমাদের সৌভাগ্য আল্লাহ পাক কত করে দিতে পারে।
ইনশাআল্লাহ, এখানে এই বিষয়টা যেহেতু আপনি তুলছেন যে আমরা যদি আল্লাহর ওলিদের জীবনী দেখি, দেখবেন ওনাদের জীবনের মধ্যে কয়েকটা বিষয় থাকবে, মানে অবশ্যই থাকবে। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে আল্লাহ তাআলার প্রকৃত ভয়,
অবশ্যই
প্রত্যেক আল্লাহর ওলিদের, কারণ যারা প্রকৃত আল্লাহর ওলি তারা অবশ্য অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে।
আচ্ছা,
এরপর আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাচ্চা মহাব্বত,
জি জি অবশ্যই,
আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি তারা সত্যিকার অর্থে মহাব্বত করবেন, এবং সাথে সাথে যে আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যারা অসহায় উম্মত বিভিন্ন পেরেশানির মধ্যে মুসিবতের মধ্যে যে রয়েছে, তাদেরকে ওই মুসিবত থেকে বাঁচাবে।
অবশ্যই,
কিসের মাধ্যমে? ভালো কাজের আদেশ দিয়ে খারাপ কাজ থেকে নিষেধ করে, অর্থাৎ এক কথায় যে কাজটা বর্তমান সময় আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাহ সুবহানাল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদেরকে করাচ্ছেন, ভালো কাজের আদেশ খারাপ কাজ থেকে নিষেধ করা। দেখুন আল্লাহ তাআলা কিভাবে বলেছেন, উত্তম আচরণের মধ্যে এখানে চলে আসছে, যেহেতু শাহ মখদুম রহমতুল্লাহ তাআলা আলাইহি বাগদাদ শরীফ থেকে ভারত আসলেন, ভারত থেকে বাংলাদেশ আসলেন, কেন আসলেন, ইসলামের প্রচার প্রসার করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, এবং ইসলামের ছায়াতলে মানুষদেরকে আনার জন্য,
জি,
যেন জান্নাতে হয়ে যায়, জাহান্নাম থেকে যেন বেঁচে যায়, এটাই তো কিসের মাধ্যমে আসছে, উত্তম আচরণ এবং উত্তম আখলাক, নম্র ভাষা, ভদ্র ভাষা, ইবাদত বন্দেগী আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইশকের মাধ্যমে। তো দেখেন আমার আল্লাহ তাআলা কি বলছেন, যারা আমরা মুবাল্লিগ রয়েছি, দ্বীনের দায়ী রয়েছি, নেকির দাওয়াত দিই, ভালো কাজ থেকে ভালো কাজের আদেশ খারাপ কাজ থেকে নিষেধ করি, তাদের ব্যাপারে একটি মাদানী ফুল শাহ মখদুম রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী থেকে আমরা নিতে পারি। যেমন আল্লাহ তাআলা বলছেন কানজুল ইমান থেকে অনুবাদ আমরা শ্রবণ করি, আপনি আপন রবের পথের দিকে আহ্বান করুন।
আচ্ছা,
অর্থাৎ আপনি আপনার রবের পথের দিকে দিনের প্রতি কি করুন, আহ্বান করুন, এবং পরিপক্ক কলা কৌশল ও মানে সদুপদেশ এর মাধ্যমে। তাহলে দেখুন শাহ মখদুম রহমতুল্লাহ তাআলা আলাই দেখেছেন দিনের প্রতি কিসের জন্য, আল্লাহ তাআলার মহব্বত ঢুকিয়ে দেওয়ার জন্য, এবং আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বত দিনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য, এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রকৃত উম্মত আশিক বানানোর জন্য, যারা আমরা এই ধরনের নেকির কাজ করি, এই ব্যাপারে যারা অর্থাৎ আল্লাহ তাআলার ভালোবাসা মানুষের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়ে যে কাজ শাহ মখদুম রহমতুল্লাহ তাআলা আলাই করেছেন, যারা আল্লাহ তাআলার ভালোবাসা ঢুকিয়ে দিয়ে দিনের দাওয়াত দেয়, নেকির দাওয়াত দেয়, তাদের ব্যাপারে আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে সগীরের মধ্যে একটি হাদিস মোবারক নকল করেছেন, কে ইরশাদ করছেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ পাক আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, খিয়ারু উম্মতি, আমার উম্মতের মধ্যে উত্তম ব্যক্তি হলো সে, উত্তম ব্যক্তি সে যে আল্লাহ পাকের দিকে আহ্বান করে। তাহলে শাহ মখদুম রহমতুল্লাহ তাআলা আলাই বাগদাদ শরীফ থেকে এসে বাংলাদেশের মধ্যে আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছেন, তাদেরকে যারা অমুসলিম ছিল, যারা বেনামাজে ছিল, যারা সুন্নতের উপর আমল করত না, যারা অসহায় যারা দুর্বল ছিল তাদের উপর জুলুম করত, অত্যাচার করত, তাদেরকে কি
আল্লাহ তাআলার দিকে কি করেছেন, আহ্বান করেছেন যে উদউ ইলা সাবিলি রব্বিক, এই আয়াতের উপর আমল করেছেন। আচ্ছা, এরপর বলছেন
সুবহান,
এবং আল্লাহ পাকের বান্দার অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা সৃষ্টি করেছেন।
সুবহান,
তাহলে দেখেন আমরা যদি দেখি যে আল্লাহর ওলিগণ যে নেকির কাজ করেছেন তার মূল মকসদ ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা তাদের অন্তরে ঢুকিয়ে দেওয়া। আর যার অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা ঢুকে যাবে সে কখনো আল্লাহ তাআলার নাফরমানি করবে না।
এখানে জি একটা জিনিস যে দেখেন আপনি খুব সুন্দর করে বলছিলেন, তারপর আমার একটা মাথায় আসলো, দেখেন এই কাসর ভাই, আমরা যা কিছু করি না,
জি,
এই যে আল্লাহর ওলিরা যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে খোদা বিরু এবং আল্লাহ তাআলা যে কোরআন আয়াত বললেন যে আল্লাহর দিকে ফিরে আসার জন্য,
হুম, অবশ্যই
আল্লাহ আসলে চায় যে সবাইকে আল্লাহর ওলি বানানোর জন্য, আল্লাহর বন্ধু বানানোর জন্য। কেননা তাহলে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারেরা, কত মহব্বত দিয়ে রাখছেন, হে ইমানদারেরা, এরপর বলতেছে ইত্তাকুল্লাহ, কি করো, আল্লাহকে ভয় করো।
অবশ্যই,
আচ্ছা আমি আপন ভাষা যদি বুঝাই বলি কিভাবে ভয় করব, একটু আগে বললেন যে কুমিরকে দেখলে আমরা ভয়ে পালিয়ে যাই, ঠিক আছে, জালিম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করি, তার আল্লাহ বলতেছে আল্লাহকে ভয় করার জন্য, তা আমরা কি ওই পালিয়ে যাওয়ার জন্য আল্লাহকে ভয় করব, না, আমরা ওই ভয়টা হচ্ছে প্রেমা মিশ্রিত ভয়, আল্লাহকে মহব্বত করার ভয়,
অবশ্যই,
যেন এই ভয় তাকে কোন কারণে আল্লাহ যদি আমার উপর নারাজ হয়ে যায়, কারণে যদি নারাজ হয়ে যায়, আর আল্লাহ তাআলা যদি নারাজ হয়ে আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, এই ভয় আমাদের অন্তরে রাখতে হবে। সেজন্য বলতে আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ, ভয় করো, কাকে, আল্লাহকে। কেন ভয় করতে বলা হয়েছে, যাতে আল্লাহকে ভয় করলে আল্লাহ, যেন আমাদের এই ভয়টা থাকে আল্লাহ কখন আমার উপর নারাজ হয়ে যায়, আল্লাহ কখন আমার উপর নারাজ হয়ে যায়। আর যখন এই ভয়টা আমাদের অন্তরে সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ তাআলা অন্য এক পারার মধ্যে বলতেছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, তারা প্রকৃত ওলি, তারাই প্রকৃত খোদা বিরু।
আল্লাহ পাক তাদের উসিলা আমাদেরকে কবুল করুক, আমাদের বেহিসাব মাগফিরাত দান করুক।
আমিন।
আমির ভাই দুশের আপনার থেকে আমাদের আমির আলী সুন্নাহ আহমদ কাতমুল্লাহ আলিয়ার মানতে শুনবো, আমাদের হয়তো সবাই খুব অল্প, সেজন্য দুশের যদি আপনার থেকে নেওয়ার সৌভাগ্য অর্জন করবো। আপনার থেকে যেটা মাসাল আমির আলী সুন্নাহ আহমদ কাতমুল্লাহ মানকাবাদ, আপনার থেকে যেটা মাসাল সুবিধা মনে হয়,
আল্লাহর বড় এহসান তিনি দয়াল নবীর উপহার, আল্লাহর বড় এহসান তিনি দয়াল নবীর উপহার, সাধক মুখলিস আলমে তিনি বহু গুণের সম্ভার, সাধক মুখলিস আলমে তিনি বহু গুণের সম্ভার, তিনি মুর্শিদ বারাতা, মুর্শিদ বারাতার, 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 মাথায় সদাই বাবা সাদা চাদরের জোড়া, মাথায় সদাই বাবা সাদা চাদরের জোড়া, সুন্দর চেহারা তার ঘন দাড়িতে মোরা, সুন্দর চেহারা তার ঘন দাড়িতে মোরা, দৃষ্টির যে মুচকি হাসি, সদাই তাকে জার, মুর্শিদ বারাতার, মুর্শিদ বারাতার, মুর্শিদ বারাতার, মুর্শিদ বারাতার,
যে মুর্শিদ আমির আলী সুন্নাহ আহমদ কাতমুল্লাহ আলী, ইনার দয়ায় আজকে আলহামদুলিল্লাহ যে ইনার সৎকায় আমরা আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ পাকের নেককার বান্দাকে আলোচনা করার সৌভাগ্য হচ্ছে। আরেকজন নেককার বান্দার সংক্ষিপ্ত আমাদের আর দুই বা তিন মিনিট হতে সময় রয়েছে, আমাদের ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা ইনার রুহুল শরীফ মাশাআল্লাহ, আমাদের রজব শাবান একই শাবান মাশাআল্লাহ ইনার রুহুল শরীফ রয়েছে, তো মোবারক। এবং আপনাদেরকে অনুরোধ করব আমাদের আপন আপন ঘরের মধ্যে আমরা ফাতেহা খানের জন্য আয়োজন করি, সে সুবাদে একটু সংক্ষিপ্ত ইনার
জীবন। মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক।
জি,
ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সংক্ষিপ্ত পরিচিত হচ্ছেন ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইদ্রিস শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা।
সুবহানাল্লাহ।
তিনি হিজরির দ্বিতীয় শতাব্দীর মহান ইমাম এবং সুদক্ষ মুস্তাহিদ ছিলেন।
জি,
তিনি ইমামও ছিলেন আবার দিনের সংস্কারক ছিলেন, যেটাকে মুস্তাহিদ বলা।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তার মুবারক বংশ আব্দে মুনাফে গিয়ে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক বংশের সাথে মিলে যায়।
সুবহানাল্লাহ।
এবং তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 150 হিজরিতে ফিলিস্তিনের একটি গ্রামে জন্মগ্রহণ করে।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। কসম ভাই, তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মর্যাদা কেমন, এই বিষয়ে একটি ঘটনা শ্রবণ করি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জন্মের পূর্বে তার আম্মা জান হযরত সাইয়্যিদাতুনা ফাতিমা বিনতে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহা স্বপ্নে দেখলেন যে তার শরীর থেকে বৃহস্পতি নামক,
আচ্ছা,
শরীর থেকে বৃহস্পতি নামক প্রসিদ্ধ গ্রহ বের হলো,
আল্লাহ,
এবং মিশরে গিয়ে পড়লো।
আচ্ছা,
অতঃপর প্রতিটি শহরে এর টুকরো ছড়িয়ে পড়লো।
সুবহানাল্লাহ।
অভিজ্ঞ স্বপ্নের ব্যাখ্যাকারী এই স্বপ্নে এরূপ ব্যাখ্যা করলেন যে আপনার গর্ভে এমন এক মহান আলিম জন্ম নেবে,
সুবহানাল্লাহ,
যার জ্ঞান মিশরে প্রসার লাভ করবে এবং সেখানকার ইসলামী সাম্রাজ্যের প্রচার লাভ করবে।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি,
আল্লাহ, জিনার জন্মের আগেই সুসংবাদ
উনার মায়ের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে পেয়ে গিয়েছেন। তাহলে আমরা যদি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী দেখি, উনি অত্যন্ত আল্লাহওয়ালা ছিলেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখলিক আশিক ছিলেন। তো উনার জীবনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পাওয়া যায়, এটা ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি।
জি জি, অবশ্যই।
ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাত তিন ভাগে ভাগ করতেন।
আচ্ছা,
রাতকে কয় ভাগে? তিন ভাগে।
তিন ভাগে।
প্রথম ভাগে লেখনি, লেখার কাজে ও সংকলনের কাজ করতেন।
সুবহানাল্লাহ।
দ্বিতীয় ভাগে নফল নামাজ পড়তেন।
সুবহানাল্লাহ।
এবং তৃতীয় ভাগে আরাম করতেন। হযরত সাইয়্যিদুনা রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি তাআলা আলাই বলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাই প্রতিদিন একবার কোরআনুল করিম এবং রমজানের নফল নামাজে সাতবার কোরআন করিম খতম করতেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাই কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করেছেন, কোরআন পাকের প্রতি মহব্বত ছিল,
রমজানের
রমজান মাস, রমজান ছাড়াও প্রতিদিন একটি করে কোরআন খতম দিতেন।
সুবহানাল্লাহ।
এবং রমজান মাসে সাতটি কোরআন পাকের খতম দিতেন।
আল্লাহু আকবার।
আলহামদুলিল্লাহ, রমজান শরীফ আমাদের মাঝে খুব কাছে চলে এসে
চলে আসছে।
আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পাকের তেলাওয়াত করা এবং ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা ইনো যব সমস্ত মাযহাব আমাদের মাতার মুকুট।
আলহামদুলিল্লাহ।
কারণ যে চারটি হক মাযহাব, বড় মাযহাব হয়েছেন, এটা হক,
অবশ্যই অবশ্যই,
সমস্ত মাযহাবের ইমামদেরকে আমরা মানি, রেসপেক্ট করি, সম্মান করি এবং সমস্ত আল্লাহর ওলিগণ হক ইনাদেরকে আমরা মানি, রেসপেক্ট করি এবং সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা জান্নাতি তারা হক, তাদেরকে মানি, মহব্বত করি ইনশাআল্লাহ। এটা যদি করি তাহলে আমাদের দুনিয়াও ইনশাআল্লাহ কল্যাণময় হবে, পরকালে ইনশাআল্লাহ ওই মহব্বত ভালোবাসা আমাদের জন্য নাজাত নসীব হবে
ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পরিশেষে যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আলোচনা করার সৌভাগ্য আর নসীব করলো, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আল্লাহ পাক আজকে আমরা হলো শাহ মাখদুম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী আমরা আলোচনা করার সৌভাগ্য হয়েছে। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলা নিজেও দেখুন, অপরকেও দেখার দাওয়াত প্রদান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ ওয়ালা রাই মিলিয়ে দে আল্লাহ।